বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার, 29 জুন, 14 আষাঢ় এবং ফার্সি 8 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরাক ও ইউক্রেন যুদ্ধের ব্যাপারে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির দ্বিমুখী নীতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে ঈদুল আজহা পালন সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় বাংলাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কুরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এরপর থাকবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ আলোচনা। এরপর প্রান্তিক আয়োজনে থাকবে ঢাকা ও কলকাতার পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। বাংলাদেশ, ভারত ও ইরানে একযোগে পালিত হল পবিত্র ঈদুল আজহা। মুসলিম নেতাদের শুভেচ্ছা জানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সুইডেনে আবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম অবমাননা। মসজিদের সামনে ঘোষণা দিয়ে পবিত্র কোরআনে আগুন, তীব্র নিন্দা জানাল ইরান। বাংলাদেশের রাজধানী ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণে ত্বরিৎ ব্যবস্থা নিল দুই সিটি কর্পোরেশন। নগরবাসীর সহায়তা চাইলেন দুই সিটি মেয়র। এবং ভারতের অসম রাজ্যে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের প্রচেষ্টাকে মুসলিম বিরোধী ষড়যন্ত্র বলে মন্তব্য করল অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, সবাইকে ঈদ মোবারক। খবর শুরু করছি, পড়ছি আমি বাবুল আখতার। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের মুসলিম নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার সব মুসলিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে রাইসির এই বার্তা পাঠানো হয়। বাংলাদেশ ও ভারতের মতো ইরানেও আজ পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট রাইসি ঈদুল আজহাকে আল্লাহর পথে দুনিয়াবি বাসনা ত্যাগ করার এবং খাঁটি বিশ্বাস ও এক আল্লাহর আনুগত্য প্রকাশের ঈদ হিসাবে উল্লেখ করেন। বিশ্বের সব মুসলমান এই ঈদের বরকতে পার্থিব কামনা বাসনা ত্যাগ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের জানমাল কোরবানি করার ঐকান্তিক ইচ্ছা প্রদর্শন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, প্রত্যেক মুসলমান আল্লাহর নৈকট্য লাভের এই সুযোগকে কাজে লাগাবে বলে তিনি আশা করছেন। পবিত্র কোরআন অবমাননাকারীদের সবুজ সংকেত প্রদান করায় সুইডিশ সরকারের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে বলেছেন, সুইডিশ সরকার এই প্রথম ইসলাম অবমাননাকারীদের প্রশ্রয় দেয়নি, বরং অতীতেও বহুবার দেশটির মাটিতে কোরআন অবমাননার ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে। বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে তাদেরকে এই ন্যাক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কোরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটাকে বেছে নেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনে ইসলাম অবমাননার এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন যে বিষয়টি এই বিকৃত রুচির মানসিকতাকে আরও বেশি ন্যাক্কারজনক করে তুলেছে তা হল সুইডিশ সরকারের অনুমোদন ও আশ্রয় প্রশ্রয়। মিথ্যা ও অন্যায় অভিযোগে ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ ঘোষণা করে তেহরানের রাষ্ট্রীয় দায়মুক্তি লঙ্ঘন করায় কানাডার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে ইরান। ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে দায়ের করা মামলায় ইরান বলেছে, একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ইরান সরকারের রাষ্ট্রীয় দায়মুক্তি লঙ্ঘন করা থেকে যেন কানাডা বিরত থাকে। ইরানে দায়ের করা মামলায় কানাডার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়ারও আবেদন জানানো হয়েছে। কানাডা সরকার 2012 সালে প্রথম মিথ্যা অন্যায় অভিযোগ তুলে ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ঘোষণা করে। সেই সঙ্গে কানাডায় থাকা ইরানের রাষ্ট্রীয় সম্পদ অর্থ জব্দ করা হয়। ইরানের পক্ষ থেকে বারবার এর প্রতিবাদ জানানো সত্ত্বেও অটোয়া তার অবস্থানে অটল থাকে এবং তেহরানের অধিকার লঙ্ঘন করে যায়। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আজ বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এদিকে রাজধানী ঢাকার কোরবানির বর্জ্য অপসারণে তড়িৎ ব্যবস্থা নিয়েছে দুই সিটি কর্পোরেশন। এজন্য মাঠ পর্যায়ের প্রস্তুতির বাইরে নগরবাসীর সহায়তা চেয়েছেন দুই মেয়র। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের রাজধানী ঢাকার কোরবানির বর্জ্য অপসারণে তড়িৎ ব্যবস্থা নিয়েছে দুই সিটি কর্পোরেশন। এজন্য মাঠ পর্যায়ে প্রস্তুতির বাইরেও নগরবাসীর সহায়তা চেয়েছেন দুই মেয়র। ঈদুল আজহার প্রথম 3 দিন পশু কোরবানি করার নিয়ম থাকলেও সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণের জন্য প্রথম 2 দিনে কোরবানি শেষ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, 2 দিনের মধ্যে যেন পশু জবাইয়ের কাজ শেষ করা হয় এবং কোনোভাবেই যেন তৃতীয় দিন পর্যন্ত এটা না নেওয়া হয় সে বিষয়ে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মেয়র তাপস বলেন, গত বছরের তুলনায় এবার বর্জ্য অপসারণে আরও বেশি সুফল পাবে নগরবাসী। তিনি জানান, দুই সিটি কর্পোরেশন ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছে এই বর্জ্য অপসারণের জন্য। তাদের প্রায় 350 উপর যানবাহন যন্ত্রপাতি নিয়োজিত রয়েছে এবং পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে প্রায় 10,000 জনবল।
গতবারের ন্যায় আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য ইনশাআল্লাহ অপসারণ করব, 2 দিনের মধ্যেই যেন পশু জবাইয়ের কার্যক্রমটা সম্পন্ন করা হয়।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর সচেতনতা অত্যন্ত জরুরি।
প্রত্যেকেই আমরা পলিথিন দিয়েছি বায়োডিগ্রেডেবল, এবং আমি অনুরোধ করব প্রত্যেকেই আপনাদের যার যার বর্জ্য যেগুলো আছে ওগুলো নির্দিষ্ট স্থানে আপনারা ফেলে দিবেন।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশের বিত্তমান সচ্ছল ব্যক্তিদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আজ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় এই আহ্বান জানান। সৌদি আরবে পবিত্র হজ পালনরত প্রেসিডেন্টের এই শুভেচ্ছা বাণী আগেই ধারণ করা হয়। প্রেসিডেন্ট বলেন, ঈদের আনন্দ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সঙ্গে ভাগাভাগি করতে হবে। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট বলেন, সব গ্লানি ভুলে হিংসা বিদ্বেষ দূর করে মনের পশুকে কুরবানি করতে হবে। কুরবানির বাঁধ ভাঙ্গা আনন্দের পাশাপাশি আমাদেরকে আনুগত্য আর ত্যাগের শিক্ষা দেয়। মানুষের মাঝে আত্মদান, আত্মত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়। ওদিকে ভারতের বিভিন্ন রাজ্যে আজ পালিত হয়েছে ঈদ উল আজহা। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ সহ অন্যান্য মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায় করা হয়। ঈদ উল আজহা উপলক্ষে আজ জামে মসজিদ চত্বরসহ গোটা দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ের মাহিম দরগায় মুসল্লিরা নামাজ আদায় করেছেন। পাঞ্জা শরীফ দরগায় ঈদের নামাজ আদায় করেছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ভারতে বিজেপি শাসিত অসমে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের প্রচেষ্টাকে মুসলিমদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন বা আমসু। আমসুর সভাপতি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনকে হাতের পুতুল হিসেবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে বিজেপি শাসিত অসমে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের প্রচেষ্টাকে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেছে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন বা আমসু। সংগঠনটির পক্ষ থেকেও ইস্যুতে ঈদের পরে জোরালো আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আমসুর সভাপতি রেজাউল করিম সরকারের অভিযোগ, নির্বাচন কমিশনকে হাতের পুতুল হিসেবে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাম্প্রদায়িক বর্ণবাদ ও ধর্মীয় বিভাজনে খসড়াটি তৈরি করা হয়েছে, সেজন্য এই খসড়া কখনোই গ্রহণযোগ্য নয়। এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার নাদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র এবং সাবেক বিধায়ক আতাউর রহমান মাজার ভুঁইয়া রেডিও তেহরানকে বলেন,
পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং 2200 এর ডিলিমিটেশন অ্যাক্ট, যেগুলো সেই এক বিরোধী কাজটা করছে কোন অবৈজ্ঞানিক ভাবে। একটা সমষ্টির সঙ্গে আরেকটা সমষ্টি, একটা ডিস্ট্রিক্টের সঙ্গে আরেকটা ডিস্ট্রিক্ট জুড়ে দিতে, এবং বিশেষভাবে এর ফলে বরাক উপত্যকার তিন ডিস্ট্রিক্ট আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দুটা 15 সমষ্টি ছিল, এটা ক্ষেতের 13 করেছে, দুটা কেটে নিয়েছে। এজন্য আমরা প্রতিবাদ করছি, হিন্দু মুসলিম আমরা।
প্রসঙ্গত গত 20 ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করা হয়। এরপর থেকে ওই ইস্যুতে বিভিন্ন মহল থেকে নানাভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরছি বিশেষ সংবাদে। সৌদি আরবের জেদ্দা শহরের মার্কিন কনস্যুলেট ভবনের সামনে এক গুলিবর্ষণের ঘটনায় 2 নিহত হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএসপিএ জানিয়েছে, বুধবার সন্ধ্যা 6:45 জেদ্দাস্থ মার্কিন দূতাবাসের কাছে অস্ত্রধারী এক ব্যক্তিকে আটকে দেয় নিরাপত্তারক্ষীরা। এ সময় ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী ব্যক্তি নিহত হয় বলে এসপিও জানিয়েছে। এছাড়া মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত একজন রক্ষীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায়। জেদ্দা শহরে এমন সময় এই ঘটনা ঘটল যখন ওই নগরী থেকে 70 দূরে পবিত্র মক্কা নগরীতে সারা বিশ্ব থেকে আগত প্রায় 18 হাজি হজের আনুষ্ঠানিকতা পালন করছেন। জেদ্দা শহরের মার্কিন কনস্যুলেটে এর আগে 2016 4 হামলা হয়েছিল। এছাড়া 2004 ডিসেম্বরেও জেদ্দা শহরের মার্কিন কনস্যুলেটের কাছে হামলা হয়। ইরানে বসবাসরত বিদেশি শরণার্থীদের ব্যয়ভার ভাগাভাগি করতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার কারণে বিপুল সংখ্যক শরণার্থীর ব্যয়ভার বহন করা ইরানের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি এই আহ্বান জানান। তিনি বলেন, চরম আর্থিক দুরবস্থার মধ্যে ইরানকে এককভাবে প্রায় 50 লাখ বিদেশি শরণার্থীর ব্যয় বহন করতে হচ্ছে। তিনি বলেন, বিশ্বের বহু দেশ থেকে আগত শরণার্থীরা ইরানে অবস্থান করছে এবং এদের বেশিরভাগই হচ্ছে আফগানিস্তান থেকে আসা আমাদের ভাই ও বোন। ওয়াহিদি বলেন, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান মানবিক কারণে বিদেশি শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করেছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিন্তু এত বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে বহির্বিশ্ব থেকে তেমন কোনো পৃষ্ঠপোষকতা তেহরান পায়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভে বিশ্বশান্তি নামক যে সম্মেলনের প্রস্তাব করা হয়েছে তাতে অংশগ্রহণ না করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সম্মেলনটির উস্কানিমূলক চরিত্রের কারণে এটিতে অংশগ্রহণ থেকে বিরত থাকা উচিত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কো এক সংবাদ সম্মেলনে বলেছেন, যেসব দেশ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকৃত অর্থে চেষ্টা করছে এবং গঠনমূলক ও কূটনৈতিক উপায়ে বিভিন্ন সংকট সমাধান করতে চায়, তাদের উচিত কিয়েভ সম্মেলনে অংশগ্রহণ না করা, কারণ এই সম্মেলনের দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য রয়েছে। রক্তপাত বন্ধ করাকে শান্তি প্রতিষ্ঠার প্রধান শর্ত হিসেবে উল্লেখ করে জাখারোভা বলেন, যুদ্ধ রক্তপাত বন্ধের বিষয়টি ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র সরবরাহ বন্ধ করার উপর নির্ভর করছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলে রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফরাসি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে উল্লেখ করলেও ইরাকে মার্কিন সামরিক অভিযানকে আগ্রাসন বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফরাসি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার ভাষায় ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন। একই সাথে ইরাকে মার্কিন সামরিক অভিযানকে আগ্রাসন বলা যায় কিনা সাংবাদিকের এমন এক প্রশ্নের উত্তরে জন কেরি বলেছেন, না, ইরাকে মার্কিন সামরিক অভিযানকে আগ্রাসন বলা যাবে না, কারণ তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের বিরুদ্ধে কখনো সরাসরি কোনো অভিযোগ ছিল না। ইরাক যুদ্ধে যুদ্ধাপরাধ হয়েছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, ইরাকের ঘটনাবলীকে যুদ্ধাপরাধ বলা যাবে না। যদিও কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন অপরাধের ঘটনা ঘটেছে, তবে আমি তার প্রতিবাদ করেছি এবং এ বিষয়ে কথা বলেছি। এক জরিপে দেখা গেছে, ইরাকে বুশ ব্লেয়ারের আগ্রাসন, দখলদারিত্ব ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে 10 লাখেরও বেশি ইরাকি নাগরিক নিহত হয়েছে। ইরাকি বন্দীদের ওপর অকথ্য নির্যাতন চালানোর সহ নানা ধরনের যুদ্ধাপরাধে লিপ্ত ছিল মার্কিন সেনারা। রাজধানী বাগদাদের অদূরেই অবস্থিত কুখ্যাত আবু গোরাইব কারাগারে মার্কিন সামরিক কর্মকর্তারা জেনেভা কনভেনশন লঙ্ঘন করে ইরাকি বন্দীদের ওপর বর্বরোচিতভাবে নির্যাতন চালিয়েছিল। মার্কিন সেনারা গ্রাম এলাকায় হামলা চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। অবশেষে মার্কিন সেনাদের বন্দী নির্যাতন ও হত্যাকাণ্ডের কারণে ইরাকে প্রতিরোধ শক্তি গড়ে ওঠে। আন্তর্জাতিক সমাজ ইরাকের বিরুদ্ধে বুশ ব্লেয়ারের যুদ্ধের বিরোধিতা করলেও এত বড় অপরাধযজ্ঞ ঠেকাতে কেউ এগিয়ে আসেনি। আমেরিকা কিংবা ব্রিটেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতেও কেউ এগিয়ে আসেনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকেও কোনো রকমের জবাবদিহিতা চাওয়া হয়নি। কয়েকটি মানবাধিকার সংগঠন ইরাকে ধর্ষণের ঘটনায় ব্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ আরোপের আহ্বান জানালেও কোনো সরকারই তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তাব নিয়ে জাতিসংঘে যায়নি। কিন্তু ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমরা পাশ্চাত্যের আচরণে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, যা কিনা সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্যে ফুটে উঠেছে। জন কেরি আইন বিষয়ে পড়ালেখা করলেও তিনি ইরাকে মার্কিন অপরাধযজ্ঞের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় বাংলাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় বাংলাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কুরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ত্যাগের শিক্ষায় হতদরিদ্র অসহায় আত্মপ্রীতদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ের মাধ্যমে শুরু হয় এই পবিত্র দিনটি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রাষ্ট্রপতি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে বৃষ্টি মাথায় নিয়ে ঈদ জামাতে অংশ নিয়েছেন ও কোরবানির পশু জবাই করেছেন নগরবাসী। সবার একটি প্রত্যয়, কোরবানির ত্যাগের শিক্ষা যেন বাস্তব জীবনে প্রতিফলিত হয়, দেশ ও জাতি যেন হয় উপকৃত।
আব্বাম্মু ফ্যামিলি সারা ঢাকাতে ঈদ করা, এটাই সবচেয়ে বেশি কষ্ট।
রব্বুল আলামিন যেন আমাদের সবার উপর আল্লাহর খাস রহমত নাজিল করে, আমরা যেন একে অপরকে সবাই, আমরা যে মুসলমান জাতি হিসেবে সবাই যেন মিলেমিশে দেশকে পরিচালনা করা যায় সুন্দরভাবে।
এই ঈদগাহে প্রথম নামাজ পড়তে আসলাম, খুব আশা ছিল, তবে বৃষ্টির কারণে পুরোপুরি আশাটা পূর্ণ হয়নি।
বৃষ্টি মানে আল্লাহর রহমত, আল্লাহ আমাদের এই ত্যাগ ইবাদত কবুল করুক, আল্লাহর কাছে প্রার্থনা করি, আলহামদুলিল্লাহ।
ঈদ মোবারক সবাইকে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, আর ত্যাগের পরশ পাথরে মনকে পরিশুদ্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজের শান্তি কল্যাণের পথ রচনা করতে হবে।
এদিকে সিলেটে ঈদ জামাত শেষে পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন বলেন,
দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার নাগরিকের।
বৃষ্টি উপেক্ষা করে ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে 196তম পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
আল্লাহর প্রেমে আত্মত্যাগের উৎসব।
শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান আল্লাহর প্রেমে আত্মত্যাগের উৎসব শীর্ষক বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও পবিত্র ঈদের এক রাশ শুভেচ্ছা। অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
ঈদের এই বিশেষ আয়োজনে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো বলে আশা করছি।
আবারও ফিরে এলো পবিত্র ঈদুল আজহা। চারদিকে ছড়িয়ে পড়েছে মহা আনন্দের আমেজ। এই উৎসব মুসলমানদের অন্যতম প্রধান উৎসব। মহান আল্লাহর রহমতের পূর্ণতার প্রতীক হয়ে প্রতি বছর ঈদ আমাদের জীবনে আনন্দ, সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসে। ঈদগুলো আহ্বান জানায় সব মলিনতা আর কলুষতাকে ধুয়ে মুছে পরিষ্কারের পাশাপাশি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হতে। ঈদুল আজহা খোদার রাহে অসীম ও সর্বোচ্চ ত্যাগের আনন্দের প্রতীক। ঈদুল আজহাকে বলা হয় কুরবানির ঈদ, কিন্তু কুরবানি হতে হবে আন্তরিক। যারা হজ ব্রত পালন করতে গিয়েছেন তাদের হজ ও পশু কুরবানি কবুল হওয়া নির্ভর করছে খোদাপ্রেমের গভীরতা ও আন্তরিকতার মাত্রার উপর। মহান আল্লাহ ছাড়া অন্য সব কিছুর আকর্ষণ ত্যাগ করতে পারা এবং লোভ লালসা সহ সব ধরনের পশু প্রবৃত্তিকে কুরবানি করতে পারার মধ্যে রয়েছে হজ ও পশু কুরবানির সার্থকতা।
ঈদের দিন জামায়াতে নামাজ পড়ার আগে আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এমন এক মহতি উৎসব ও অজস্র নেয়ামত দান করার জন্য। সবাই এ সময় বলেন আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি আলা মা হাদানা। এর মধ্যে রয়েছে যেন হাজিদের তালবিয়া পাঠের আনন্দ। হজযাত্রীরা তালবিয়া ধ্বনিতে বলেন হে আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, নিশ্চয়ই প্রশংসা নেয়ামত ও বাদশাহী বা রাজত্ব একমাত্র তোমারই, তোমার নেই কোনো শরিক বা সমকক্ষ। হে প্রভু, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি।
ত্যাগ আর কুরবানির মহিমায় ভাস্বর পবিত্র কুরবানির ঈদ। কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের সামনে রয়েছে হজরত ইব্রাহিমের প্রতি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার নির্দেশ সংক্রান্ত মহাপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনা। সেই ঘটনা আজ থেকে প্রায় 5000 বছর আগের এই দিনেরই ঘটনা। তবে তিনি প্রথমেই পশু কুরবানির অনুমতি পাননি, স্বপ্নযোগে তিনবার আদেশ পান তার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করার। ফলে আল্লাহর নবী তার প্রিয় পুত্র হজরত ইসমাইলকে কুরবানি করার সিদ্ধান্ত নিলেন। পুত্র ইসমাইলকেও তার স্বপ্নের কথা বলেন, যেমন পিতা তেমন পুত্র। নিজের কুরবানির কথা শুনেও ঘাবড়ালেন না তিনি। ইসমাইল বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহর প্রতি এরকম একনিষ্ঠতা শয়তানের সহ্য হল না। এই পরীক্ষাকে ব্যর্থ করতে শয়তান মরিয়া হয়ে ওঠে। একবার যায় বাবার কাছে, আর একবার ছেলের কাছে, মায়ের কাছে গিয়েও প্ররোচনা দিতে থাকে ইবলিস, কিন্তু কোনো কাজই হল না। সবার কাছ থেকে বিমুখ হল অভিশপ্ত শয়তান।
শয়তান চলে যাওয়ার পর সংবেদনশীল মুহূর্তটি ঘনিয়ে এল। দয়ালু পিতা তার প্রিয় পুত্রকে জমিনে শুয়ে দিলেন, ধারালো ছুরি চালালেন পুত্রের গলায়, কিন্তু কোনো কাজ হল না। বিস্ময়ে হতবাক হয়ে গেছেন হযরত ইব্রাহিম। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঐশী আওয়াজ এল, হে ইব্রাহিম, তুমি তোমার দায়িত্ব পালন করেছ, আল্লাহ ইসমাইলকে কুরবানি করার আদেশ রহিত করেছেন। এরপর আল্লাহ একটি দুম্বা পাঠালেন ইসমাইলের পরিবর্তে কুরবানি করতে। হযরত ইব্রাহিম তাই করলেন।
আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, যেদিন মানুষ পাপ করে না সেদিনই তার জন্য ঈদ। বলা হয় যে ভোগ নয় বরং ত্যাগেই রয়েছে আনন্দ। ঈদুল আজহা হচ্ছে আল্লাহর প্রেমে আত্মত্যাগের উৎসব। ইবাদতে যদি আন্তরিকতা না থাকে তাহলে সেই ইবাদত কবুল হয় না। ঈদুল আজহায়ও কেউ কেউ কুরবানি করেন কেবল মানুষের সামনে নিজেকে জাহির করার জন্য। এই শ্রেণীর মানুষ প্রতিযোগিতায় নামেন যে কে কত বড় ও কত বেশি দামের গরু কুরবানি দিতে পারেন। যে ইবাদতের লক্ষ্য হল মানুষকে খুশি করা, তা আসলে এক ধরনের শিরক। তাই পরকালে এ ধরনের ইবাদতের কোনো পুরস্কার তারা পাবেন না। ইবাদত যদি হয় কেবলই দায়সারা গোছের দায়িত্ব পালন এবং তাতে না থাকে খোদাপ্রেমের ছোঁয়া, তাহলে এমন আনুষ্ঠানিকতা মহান আল্লাহর কাছে মূল্যহীন।
একবার বাদশাহ হারুন একটি মসজিদ তৈরি করেন বাগদাদে। মসজিদের প্রধান তোরণের দেয়ালে লিখে দেয়া হয় নির্মাতা হারুন আর রশিদ। বাদশাহ মসজিদটির কাজকর্ম দেখতে একবার সেখানে আসলে ঘটনাক্রমে সেখানে উপস্থিত প্রখ্যাত সাধক ও জ্ঞানী বখলুল তাকে প্রশ্ন করেন, আপনি কি করছেন? বাদশাহ বললেন, আল্লাহর ঘর তথা মসজিদ নির্মাণ করলাম। বখলুল বললেন, মসজিদের প্রধান তোরণের ওপর লেখা আপনার নামটা মুছে আমার নামটা লিখে দিন। বাদশাহ রেগে গিয়ে বললেন, এ কেমন আজব কথা, মসজিদ নির্মাণ করলাম আমি আর নির্মাতার নাম লেখা হবে তোমার নামে? বখলুল বললেন, তাহলে কেন বলছেন যে আল্লাহর ঘর? বাদশাহ বললেন, তাহলে কি বলবো? বখলুল বললেন, বলুন আমার ঘর, অর্থাৎ ব্যক্তির খ্যাতি অর্জনের জন্য যে ভবন নির্মাণ করা হয় সে ভবনকে আল্লাহর ঘর বলাটা ভুল। যদি তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই নির্মাণ করা হতো তাহলে সেখানে কার নাম শোভা পাবে সেটা তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়
মানুষের ইবাদতের ফলাফল নির্ভর করে তাদের নিয়ত কতটা একনিষ্ঠ ছিল সেটার উপর। একই সঙ্গে আল্লাহ ও মানুষকে খুশি করার জন্য যে ইবাদত তা একনিষ্ঠ ইবাদত নয় বরং শিরকপূর্ণ ইবাদত। কেউ যদি আন্তরিক চিত্তে এমন নিয়ত করে যে আমার যথেষ্ট অর্থ বা সম্পদ থাকলে আমি আল্লাহকে খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করব, তাহলে তিনি যদি মসজিদ নির্মাণের জন্য তেমন কোনো সম্পদের অধিকারী নাও হতে পারেন তবুও মসজিদ নির্মাণের সওয়াব ঠিকই অর্জন করবেন। মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল বা স্কুল নির্মাণ এসব খুব ভালো কাজ হলেও এসবের পেছনে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইচ্ছার পরিবর্তে খ্যাতি অর্জনের বাসনাই কাজ করে তাহলে পরকালে এসবের কোনো প্রতিদান থাকবে না। কুরবানি, নামাজ, রোজা, হজ, জাকাত ও অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও এই একই বিষয় প্রযোজ্য। মহান আল্লাহ পবিত্র কোরআনে পশু কুরবানি প্রসঙ্গে বলেছেন, এসবের গোস্ত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, যেটা পৌঁছে তা হল তোমাদের তাকওয়া বা খোদা প্রেম। তাই নিজের হজ ব্রত পালনের ছবি বা জাকাত দানের ছবি প্রচার বা জাকাত গ্রহীতার সঙ্গে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় প্রচারের ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং ভেবে দেখা উচিত যে এসব কোন নিয়তে করা হচ্ছে।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বৎসর হাজিগণ আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রমাণস্বরূপ পশু কুরবানি করেন। এছাড়া সামর্থ্যবান মুসলমানেরাও এদিন কুরবানি দিয়ে থাকেন। এখানে আমরা স্মরণ করতে পারি ইসলাম ধর্মের নীতিমালাকে জাগিয়ে তোলার জন্য হযরত ইমাম হুসাইনের অনন্য আত্মত্যাগের কথা। তিনি কেবল নিজের জীবনই বিসর্জন দেননি ইসলামের জন্য, নিজের পরিবারের প্রায় সব সদস্য এমনকি এক বৎসরের বা ছয় মাসের শিশু সন্তানকেও আল্লাহর রাখে কুরবানি করেন। তার এই আত্মত্যাগ হযরত ইব্রাহিমের আত্মত্যাগকেও ছাড়িয়ে গেছে। ইমাম হুসাইন আলাইহিসসালাম এটাই শিখিয়ে গেছেন যে ইসলামকে রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন, পরিবার ও স্ত্রী কন্যাদের জীবন বিলিয়ে দিতে হবে এবং তাদের লাঞ্ছিত হওয়ার আশঙ্কার বিষয়টিকেও বিন্দুমাত্র প্রাধান্য দেওয়া যাবে না।
নিজের বলে রইল শুধু আল্লাহ।
ঈদুল আজহা ইব্রাহিম আলাইসালাম, বিবি হাজেরা ও ইসমাইলের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসব। কোরবানির স্মৃতিবাহী জিলহজ মাসে হজ উপলক্ষে সমগ্র পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান সমবেত হয় ইব্রাহিম আলাইসালামের স্মৃতি বিজড়িত মক্কা মদিনায়। তারা ইব্রাহিমী আদর্শে আদর্শবান হতে সর্বশক্তি নিয়োগ করেন। হজ মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বোধেরও এক অনন্য উদাহরণ, যা প্রতি বছরই আমাদেরকে তৌহিদি প্রেরণায় উজ্জীবিত করে। আমরা নিবিড়ভাবে অনুভব করি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব, কিন্তু এই ভ্রাতৃত্ববোধ যদি মুসলিম ফিলিস্তিনি, রোহিঙ্গা, ইয়েমেনি, কাশ্মীরি, বাহরাইনি, সিরীয় ও আফগান মুসলমানদের কোনো উপকার না আসে ও মুসলমানদের প্রথম কেবলা এখনও বর্ণবাদী অভিশপ্ত ইহুদিবাদী ইসরায়েলের দখলে থাকে ও ইহুদিবাদী সন্ত্রাসীরা এই পবিত্র স্থানের অবমাননা অব্যাহত রাখে, তাহলে মুসলিম উম্মার কুরবানি, ঈদ ও হজ কি সার্থক হবে?
ইসলামের পথে তথা মহান আল্লাহর সন্তুষ্টির পথে ইমাম হুসাইন আলাইহিসসালামের আত্মত্যাগে ভাষ্যর কারবালার মহাবিপ্লব ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলে বাইতের সদস্যদের আত্মত্যাগের পর আমরা আধুনিক যুগে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির প্রজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি ইরানের ইসলামী বিপ্লবে এবং ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের নীতিতে। ইরানি ইসলামী বিপ্লব বিজয়ী হওয়ার পরপরই এই মহান ইমামের নির্দেশে দখলদার ও বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের সব সম্পর্ক ছিন্ন করা হয় এবং তেহরানে ইসরায়েলি দূতাবাস বন্ধ করে তা ফিলিস্তিনকে দেয়া হয়। এ বিষয়ে অনেকেই ইমাম খোমেনিকে নমনীয় বা ধীরে চলার নীতি তথা আপোষের নীতি অনুসরণের আহ্বান জানিয়েছিল, কিন্তু ইমাম খোমেনি ইসরায়েলের ব্যাপারে আপোষের নীতি বা বিন্দুমাত্র আপোষের প্রস্তাবও নাকচ করে দেন। ফলে ইসলামী ইরান ও ইরানি জাতিকে এজন্য গত চার দশক ধরে ব্যাপক মূল্য দিতে হয়েছে এবং এখনও এজন্য অনেক কিছু কোরবানি করছে ইরানের মুসলিম জাতি। ইসলামী ইরানের সঙ্গে গোটা পাশ্চাত্যের ও ইহুদিবাদ ইসরায়েলের সর্বোচ্চ শত্রুতার অন্যতম প্রধান কারণ হল শয়তানি শক্তি ও জালিম শক্তির মোকাবেলায় ইরানের এই আপোষহীনতার নীতি।
পবিত্র কোরআন, ইসলাম ও মহানবীর প্রতি অবমাননাকর বই স্যাটানিক ভার্সেস বা শয়তানি পদাবলী নামক বই লেখার দায়ে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মুরতাদ বা ধর্মত্যাগী সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়েছিলেন। তখনও বলা হয় যে ইরানের প্রভাবশালী কোনো কোনো মহল ও বিশিষ্ট ব্যক্তি এমন কঠোর ফতোয়া না দিতে ইমাম খোমেনিকে অনুরোধ করেছিলেন। তারা বলেছিলেন এমন ফতোয়া দেওয়ার কারণে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুশদির পক্ষ নিয়ে ব্রিটেন সহ গোটা পাশ্চাত্য ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে পারে ও এমনকি যুদ্ধও শুরু করতে পারে ইরানের সঙ্গে। কিন্তু ইমাম খোমেনি বেশ দৃঢ়তার সঙ্গে কোরবানির চেতনায় প্রদীপ্ত যুক্তি দেখিয়ে বলেন যে ইসলামকে কোরবানি করে ইরানকে টিকিয়ে রাখা আমাদের লক্ষ্য নয়, বরং আমাদের লক্ষ্য হল ইসলামকে রক্ষার জন্য দরকার হলে ইরানকেও কুরবানি করতে হবে। যখন ইসলামের উপর আক্রমণ করা হচ্ছে তখন আমি কি করে নীরব বা নিষ্ক্রিয় থাকতে পারি? ইসলামকে রক্ষার জন্য যদি ইমাম হুসাইনের মতো বড় ইমাম ও মহাপুরুষ নিজের জীবন এবং পরিবার সহ সবকিছু কুরবানি করতে পারেন, তাহলে আমরা তারই আদর্শের অনুসারী হওয়ার দাবিদার হয়ে কেন কুরবানি বা ত্যাগের জন্য প্রস্তুত থাকব না?
তারি
কোরবানির ঈদ প্রসঙ্গে প্রশ্ন জাগে, আমরা কি শুধু কোরবানির সময়েই গরিব দুঃখী মানুষকে আহার করিয়ে বৎসরের বাকি দিনগুলোতে কি তাদের ভুলে থাকব? না, অবশ্যই না। সারা বৎসরে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় নিজ সম্পদ অন্য মানুষের কল্যাণে ত্যাগ করতে হবে। এই ত্যাগের মনোভাব যদি গড়ে ওঠে, তবে বুঝতে হবে কুরবানির ঈদ সার্থক হয়েছে, কুরবানি সার্থক হয়েছে। নইলে এটি নামমাত্র একটি ভোগবাদী অনুষ্ঠানই থেকে যাবে চিরকাল। বিলিয়ে দেওয়ার আজকের এই ঈদ দেহ নয়, শুধু দিল হোক শহীদ। সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মুবারক। এতক্ষণ যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। 29 জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, গরু বিক্রির টাকা লুটল ডাকাতেরা, একজনকে পিটিয়ে হত্যা, চারজনকে ফেলে গেল রাস্তায়। দৈনিক প্রথম আলো, ঈদ উল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি ফখরুল, দৈনিক যুগান্তর। আসুন বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই, কাদের দৈনিক নয়া দিগন্ত। মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। রাজনীতি, টার্নিং পয়েন্ট জুলাই, দৈনিক মানব জমিন। কলকাতার শিরোনাম, 21 লক্ষ টাকায় বিক্রি হলো রবীন্দ্রনাথের হাতের লেখা চিঠি, দৈনিক আজকাল। ওয়াগনার বিদ্রোহে উদ্বিগ্ন দিল্লি, সুপার স্পাই দুভালকে ফোন রুশ কর্তার, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, ঢাকায় পশুর হাটে গরু বিক্রি করে 14.5 লাখ টাকা নিয়ে একটি ট্রাকে বাড়িতে ফিরছিলেন 5 ব্যবসায়ী। গাজীপুরের চন্দ্রা পার হওয়ার পর ওই ব্যবসায়ীদের মারধর শুরু করে ট্রাকে থাকা ছদ্মবেশী ডাকাত দল। মারধরের এক পর্যায়ে এক ব্যবসায়ী মারা যান। পরে বাকি চার ব্যবসায়ীকে আহত অবস্থায় সড়কের বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে গরু বিক্রির টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। গতকাল বুধবার রাতে নাটোরের বরেগ্রাম উপজেলার বনপাড়া হাতি কুমরুল মহাসড়কের আগ্রান এলাকা থেকে নিহত ব্যবসায়ী শাহিদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে বরেগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ। দৈনিক নয়াদিগন্ত লিখেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসুন বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই, ত্যাগের পরশ পাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা, আলোকিত করি হৃদয় কোণের অন্ধকার, ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হই নিবেদিত প্রাণ। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল, আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি কল্যাণের পথ রচনা করতে হবে, আর এই জন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার বিকল্প নেই। দৈনিক যুগান্ত লিখেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এ সময় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, কয়েক মাস ধরে সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও বারংবার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যেসব জিনিসগুলোর দাম অনেক কম ছিল সেগুলোর দাম এখন আকাশচম্বী। এজন্য নিম্ন ও মধ্যম আয়ের সকল মানুষ অসহায় হয়ে পড়েছে। দৈনিক ইত্তেফাক লিখেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এই উপহার পাঠানো হয়। সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব দুই গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারোয়ারি আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী পৌঁছে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ সময় স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। দৈনিক মানব জমি লিখেছে, ঈদের পর নয়া অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশের রাজনীতি। একদফা আন্দোলনে সর্বাত্মকভাবে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যদিও অতীতে দলটির ঈদের পর আন্দোলন নিয়ে অনেক ট্রল হয়েছে, তবে বিএনপি নেতারা বলছেন এবার তারা সিরিয়াস। সরকারের পতন ছাড়া অন্য কোনো দাবিতে বিএনপি আর আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামার চেষ্টা করছে জামায়াতও। জুলাইয়ের মাঝামাঝি ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও সহসায় ঢাকা সফর করতে পারে। মাঠ এবং কূটনীতির টেবিলে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জুলাই মাস। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আজকাল লিখেছে, আজ থেকে 93 বছর আগেকার কথা, হলদে রঙের কাগজ জুড়ে তাঁর সংবেদনশীল মননের ছোঁয়া। সম্প্রতি নিলামে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা সেই দুর্লভ একটি চিঠি। বিক্রি হল প্রত্যাশার চেয়েও 7 গুণ বেশি দামে। তার লেখা ছোট গল্পের কয়েকটি ইংরেজি অনুবাদ অপছন্দ হওয়ায় 1930 সালের 3 জানুয়ারি সত্যভূষণ সেনকে এই চিঠি লিখেছিলেন রবি ঠাকুর। নিলামের উদ্যোক্তাদের ধারণা ছিল চিঠিটি 2-3 লক্ষ টাকায় বিক্রি হতে পারে, কিন্তু সকলকে রীতিমতো চমকে দিয়ে 21-22 জুন অনলাইনে একটি আর্ট অকশনে চিঠিটির আকাশ ছোঁয়া দর ওঠে। অবশেষে 21,12,212 টাকায় বিক্রি হয়। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ওয়াগনার বিদ্রোহে উদ্বিগ্ন ভারত, গোটা ঘটনাবলীর উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। রাশিয়ার তখত আচমকা উল্টে গেলে পরিস্থিতি যে অত্যন্ত জটিল হয়ে উঠবে তা বলাই বাহুল্য। এই প্রেক্ষাপটেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বললেন রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, বৃহস্পতিবার দোভালের সঙ্গে ফোনে কথা হয় পাত্রুশেভের। ইতিমধ্যে এই ফোনালাপ নিয়ে বিবৃতি দিয়েছে রাশিয়া। জানানো হয়েছে দিল্লি ও মস্কোর মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতেই এই আলাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপরও জোর দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওয়াগনার বিদ্রোহে উদ্বিগ্ন ভারত, গোটা ঘটনাবলীর উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। বর্তমানে মস্কোয় কি পরিস্থিতি তা নিয়েই আলোচনা হয়েছে দোভাল ও পাত্রুশেভের মধ্যে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ, ভারত ও ইরানে একযোগে পালিত হল পবিত্র ঈদ উল আজহা। মুসলিম নেতাদের শুভেচ্ছা জানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সুইডেনে আবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম অবমাননা, মসজিদের সামনে ঘোষণা দিয়ে পবিত্র কোরআনে আগুন, তীব্র নিন্দা জানাল ইরান। বাংলাদেশের রাজধানী ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণে তড়িৎ ব্যবস্থা নিল দুই সিটি কর্পোরেশন। নগরবাসীর সহায়তা চাইলেন দুই সিটি মেয়র। ভারতের অসম রাজ্যে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের প্রচেষ্টাকে মুসলিম বিরোধী ষড়যন্ত্র বলে মন্তব্য করল অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে। এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।